Hello.
যেমনটি আপনারা শুনলেন, আজ আপনাদের জিজ্ঞাসা এবং আমাদের অতিথি প্যানেলিস্টের জবাবের এই আয়োজন হল হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে বস্টন বিস্ফোরণ ও সহিংসতা দেশে দেশে। এই সম্পর্কে সরাসরি প্রশ্ন করতে চাইলে আমাদের এই নাম্বারে ফোন করুন 2026193062। তাছাড়া আপনারা ফেসবুক ফ্যান পেজেও প্রশ্ন করতে পারেন। আমাদের অতিথি প্যানেলে আজ রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বিশিষ্ট বিশ্লেষক ও কলাম লেখক অধ্যাপক আব্দুল মান্নান। অধ্যাপক মান্নান, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ আপনাকে।
রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর কাবেরী গায়েন। ডক্টর কাবেরী গায়েন, আপনাকেও স্বাগতম।
ধন্যবাদ।
আরও আছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ম্যারিল্যান্ড থেকে ডক্টর সাইদ ইফতেকার আহমেদ। ডক্টর আহমেদ, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
যেমনটি আমরা সকলেই জানি যে 9/11 ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার পর পরশুদিন সোমবার বস্টন ম্যারাথনে আরেকটি বড় রকমের সন্ত্রাসী হামলা হলো। প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির দিক দিয়ে এই আক্রমণ হয়তো 9/11 আক্রমণের সঙ্গে তুলনীয় নয়, অথবা 9/11 সন্ত্রাসীদের মতো এই সন্ত্রাসী বা সন্ত্রাসীরা চিহ্নিত হয়নি এখনও, কিন্তু এর লক্ষ্য যে ছিল বড় রকমের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটানোর, বিশেষজ্ঞরা বলছেন সেটি পরিষ্কার বোঝা যায় আক্রমণের স্থান, সময় এবং লক্ষ্যবস্তুর দিকে নজর দিলেই। এর কারণ যাই হোক না কেন, একটি গণতান্ত্রিক ও মুক্ত সমাজে কিংবা অন্য যে কোনো সমাজে এরকম হিংসাত্মক ঘটনা গ্রহণযোগ্য নয়, সে কথা বোধ করি এক বাক্যে সকলেই স্বীকার করবেন। তবে এই হিংসাত্মক ঘটনা, সন্ত্রাস ও সহিংসতা বিশ্বের নানান দেশে ঘটেছে, ঘটছে। পাকিস্তান, আফগানিস্তান, ভারত, লিবিয়া, সিরিয়া, ইরাক এসব দেশে যেমন, তেমনি বাংলাদেশেও সন্ত্রাস ও সহিংসতা ঘটেছে, ঘটছে। আমরা জানি 2004-2005 সালে বাংলাদেশে কথিত বাংলা ভাই এবং জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ, সংক্ষেপে যে MJB, সন্ত্রাসী আক্রমণ চালিয়েছিল বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা সদরে। আমরা রাজনৈতিক দলের সভায় প্রাণঘাতী বোমা বিস্ফোরণও দেখেছি, দেখেছি সাম্প্রদায়িক সহিংসতা। এবং এই অতি সম্প্রতি যুদ্ধ অপরাধীদের বিচারের রায়কে কেন্দ্র করে যে সহিংস কর্মকাণ্ড ঘটেছে বাংলাদেশে, ফটিকছড়িতে মসজিদের মাইকে অপপ্রচার চালিয়ে যেভাবে ধর্মপ্রাণ মানুষকে উত্তেজিত করা হয়েছে, আবারও সাম্প্রদায়িক সহিংসতার শিকার হয়েছেন দেশের হিন্দু সম্প্রদায়, এসব কিছুই মনে করিয়ে দেয় যে যুক্তির বদলে শক্তিটা যখন বড় হয়ে দাঁড়ায় কারো কারো কাছে, তখন তারা গায়ের জোরে নিজের মত চাপিয়ে দিতে চান। আজকের প্রশ্ন উত্তরের এই আয়োজনে আমরা দেখার চেষ্টা করব সন্ত্রাসের স্বরূপ যুক্তরাষ্ট্রে কিংবা বিশ্বের অন্যত্র। প্রশ্ন নেয়ার আগে আমার বিনীত অনুরোধ, প্রশ্ন সংক্ষিপ্ত রাখবেন, আর উত্তরদাতাদের প্রতিও সবিনয় অনুরোধ যে উত্তর সংক্ষিপ্ত রাখবেন। সময় অভাবে সব প্রশ্নের উত্তরের জন্য হয়তো সবার কাছে যাওয়া সম্ভব হবে না, আর উত্তরের পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকেও অনুগ্রহ করে খেয়াল রাখবেন। প্রথম টেলিফোনটি এসছে ঢাকা থেকে, ইফতিকার আহমেদ চৌধুরী। হ্যালো।
হ্যালো, আমি ইফতেকার আহমেদ চৌধুরী বলছি ঢাকা থেকে। দেশে ও বিদেশে বিভিন্ন ঘটনার বিচারে আমরা দেখতে পাই যে প্রায় সমস্ত টেরোরিস্ট আক্রমণের পেছনেই কিছু র্যাডিক্যাল এলিমেন্টস লুকিয়ে থাকে। জঙ্গিবাদ দমন করতে হলে আমাদের সমাজকে প্রথমে ডিরেডিক্যালাইজ করা প্রয়োজন। আমরা কি আদৌ সেটা করছি? পৃথিবীময় জঙ্গিবাদ বাড়ছে, এটা যেমন সত্য, ঠিক সেরকম ভাবেই আক্রান্ত দেশ ও সমাজের মানুষেরা এক ধরনের ভীতির আবর্তের মধ্যে তলিয়ে যাচ্ছে। আমরা জানি যে জঙ্গিবাদ মানুষের ভীতির উপরই বেঁচে থাকে। মানুষকে এই ভীতির আবর্তের থেকে বের করে আনতে পারলে জঙ্গিবাদ কি কমানো সম্ভব?
ধন্যবাদ ইফতিকার আহমেদ চৌধুরী। প্রশ্নের দুটি অংশ ছিল, একটি হচ্ছে সমাজে ডি র্যাডিক্যালাইজেশন কি সম্ভব এবং আমরা কি আদৌ তা করছি, আর দ্বিতীয় হচ্ছে ভয়মুক্ত করা সম্ভব কিনা, মানুষকে ভীতিমুক্ত করা সম্ভব কিনা। অধ্যাপক আব্দুল মান্নান।
জি ধন্যবাদ প্রশ্নকর্তাকে ধন্যবাদ। আসলে যে জঙ্গিবাদ এখন সারা বিশ্বে, একসময় এটা আফ্রিকার কোন কোন দেশে ছিল, এখন তারপরে এশিয়ার কোন কোন দেশে হয়েছে, এখন সারা বিশ্বময় এই জঙ্গিবাদটা ছড়িয়ে পড়ছে। এখন জঙ্গিবাদ নানা কারণে হয়, একটি হচ্ছে রাজনৈতিক দর্শন জোর করে চাপিয়ে দেওয়ার জন্য হয়, যেমন ভারতের নকশালবাড়ি বা বাংলাদেশে মাওবাদীরা, পশ্চিমবঙ্গে মাওবাদীরা, ভারতে মাওবাদীরা, নেপালে মাওবাদীরা, আবার ধর্মীয় দর্শন চাপিয়ে দেওয়ার জন্য হয়, যেমন আফগানিস্তানে, পাকিস্তানে এবং বাংলাদেশে সম্প্রতি হয়েছে, এবং এই এইসব কারণে এই জঙ্গিবাদ গুলোর এই সব জায়গায় উত্থান হয়েছে। আবার উত্তর পূর্ব ভারতে দেখা গেছে যে যে জঙ্গিবাদ বা যে ইনসার্জেন্সি হয়েছে সেটা অনেকটা রাজনৈতিক কারণে হয়েছে, সেটা হচ্ছে তারা স্বাধীনতা চায়, তারা সম্পূর্ণ অটোনমি চায়, এইসব কারণে হয়েছে। বার্মায়, মায়ানমারে হয়েছে, তারপরে আমাদের আফগানিস্তানে তো বলেছে, ইরাকে হয়েছে, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে হয়েছে। তো এই এই রেডিকালাইজেশন যেটা আমরা বলছি সেটা কেন, এই রেডিকাল কেন, একটা হচ্ছে ধর্মীয় রেডিকাল আর একটা হচ্ছে রাজনৈতিক রেডিকাল। তো দুটাকে আমাদেরকে ডিরেডিকালাইজ করাটা এত সহজ নয়, কারণ দুটাই কিন্তু যারা এটা চর্চা করে তারা মনের মধ্যে খুব গেঁথে নেয় এবং তারা অনেকটা উন্মাদনার মধ্যে থাকে। এবং সেই কারণে যেমন এই যে যারা ধর্মীয় জঙ্গিবাদে বিশ্বাস করে তারা যে সুইসাইড করে, তারা যে আত্মঘাতী বোমা বিস্ফোরণ করে, এটা তো এদেরকে ডিরেডিকালাইজ করা খুবই খুবই কঠিন। এবং কঠিন হলেও আমাদেরকে সাধারণ মানুষের যানমালের নিরাপত্তার জন্য আমরা চেষ্টা করতে হবে। যেমন বাংলাদেশে সম্প্রতি জামাত শিবির যে ধরনের ধর্মীয় উন্মাদনার জিগির তুলে সন্ত্রাসবাদ কায়েম করার চেষ্টা করছে, সম্প্রতি প্রকাশ্যে দিনের বেলায় ফটির চরিতে যেভাবে মানুষকে পিটিয়ে হত্যা করেছে এবং শত শত গাড়ি জ্বালিয়ে দিয়েছে, অসংখ্য মানুষকে আহত করেছে, তারপরে রাজশাহীতে পুলিশকে মেরেছে, বিভিন্ন জায়গায় পুলিশকে মেরেছে, এটা হচ্ছে তারা ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে তারা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করেছে। তার অর্থ হচ্ছে ধর্ম এবং রাজনীতি দুটার সংমিশ্রণ ঘটিয়ে তারা নিজের নিজস্ব স্বার্থ উদ্ধার করার চেষ্টা করেছে। সুতরাং এগুলোকে অবশ্যই আমাদের দমন করতে হবে, কঠোর হতে দমন হস্ত দমন করতে হবে, আইনগত ভাবে দমন করতে হবে। এবং এটা আবার এর মধ্যে আবার আন্তর্জাতিক একটা এটার মধ্যে যোগাযোগ আছে, সেই যোগাযোগটা আমাদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করতে হবে, যদিও এটা কাজটা সহজ নয়। কারণ বাংলাদেশে এবং পূর্ব ভারতে যে সন্ত্রাসবাদ হয়, যে ইনসার্জেন্সি হয়, সেখানে কোনো কোনো দেশের গোয়েন্দা সংস্থারও একটা হাত থাকে, সেটা মোটামুটি এখন অত্যন্ত পরিষ্কার বলে আমি মনে করি।
অধ্যাপক মান্নান, আমরা আবার আপনার কাছে ফিরে আসব। আমি ডক্টর কাবেরী গাইনের কাছে জানতে চাইছি যে এই যে র্যাডিকালাইজেশন, এই থেকে ডি র্যাডিকালাইজেশন কিভাবে হতে পারে, শিক্ষার মাধ্যমে কিংবা অন্যান্য মাধ্যমে? এবং এই যে মানসিক ভীতি, মনস্তাত্ত্বিক যে বিষয়টি, যে আমরা ভয় পাচ্ছি বলেই ভয় দেখানো হচ্ছে, সন্ত্রাসবাদ কথাটা ত্রাস সৃষ্টি থেকেই এসছে, তা আপনি বিষয়টিকে কিভাবে দেখেন?
ধন্যবাদ। ডি র্যাডিকালাইজেশনের কথা যেটি বলেছেন, আসলে র্যাডিকালিজমের চর্চাটা হয়, তৈরি হয় যখন মানুষের মধ্যে সংক্ষুব্ধতা থাকে, যখন মানুষের মধ্যে কোনো একটা কিছু চাপিয়ে দেবার ব্যাপার থাকে, এবং কখনো কখনো স্টেট যখন সেই ক্ষোভটাকে আসলে অ্যাড্রেস করতে পারে না, এটিও কখনো কখনো কারণ হতে পারে। এখন আপনি যেটা বললেন এটাকে ডি র্যাডিকালাইজ করার মানে উপায়টা কি, এটি আসলে দীর্ঘ আলোচনার বিষয়, খুব রেডিমেড উত্তর দেওয়া যায় না। তবে আমার কাছে মনে হয় কয়েকটি জিনিস, একটি হচ্ছে পভার্টি রিডাকশনের কথা সবাই বলেন, বলা হচ্ছে যে বেটার এডুকেশনের কথা বলা হয়, হয়তো সংখ্যা এডুকেশনের সংখ্যা অনেক বেড়েছে, শিক্ষিত মানুষের সংখ্যা বেড়েছে, কিন্তু কি শেখানো হচ্ছে সেটি খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি বাংলাদেশের কথা বলেন তাহলে আপনি দেখবেন যে আমাদের এখানে মাদ্রাসা শিক্ষাকে যে ব্যাপকভাবে উৎসাহিত করা হয়েছে এই গত 42 বছর ধরে, এবং সেইখান থেকে আসলে আমরা যে ফলাফলটা আজকে পাচ্ছি, আমরা বিভিন্ন সমাবেশে দেখতে পাচ্ছি, সেটি খুব ভালো সুফল বয়ে নিয়ে আসেনি। কিংবা আমরা বলতে পারি কিছুদিন আগে সাঈদের চাঁদে যাওয়ার যে খবরটি, আমি খুব দুঃখের সাথে বলতে চাই 1962 সাল থেকে আমাদের দেশে এই পাকিস্তান আমল থেকে শিক্ষার অধিকারের আন্দোলন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে একটি সরকারি স্কুল পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। এবং শুধু তাই না, একটি বিজ্ঞান মনস্ক শিক্ষা মানুষকে শিক্ষিত করা, সেটি করা সম্ভব হয়নি। এবং সবচেয়ে আরেকটা মনে রাখতে হবে যে প্রত্যেকটি সোসাইটিতে, আজকে ধর্মীয় মৌলবাদের কথাই বলেন বা রাজনৈতিক মৌলবাদের কথাই বলেন, মানুষ মানুষকে যে আসলে গ্রহণ করবে সেই ইনক্লুসিভ সোসাইটির যে কথাটি, সেই কথাটি আসলে আমরা বিচ্যুত হতে শুরু করেছি। এবং আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে, আমাদের দর্শনের মধ্যে, এবং আমরা যারা বিরোধী রাজনীতিও করছি, তখনও যখন একটা গণতান্ত্রিক মনস্কতা নিয়ে কিন্তু আমরা পারছিলাম। কিছুদিন আগে দেখলাম যে আমরা যারা ভিন্ন রাজনৈতিক মতাবলম্বী, অন্যের প্রতি আমাদের যে আচরণটি হচ্ছে সেটা সব দিক থেকেই, এবং যে ভাষায় আমরা কথা বলছি সেই ভাষাতে সবসময় সহিষ্ণুতাকে প্রকাশ করছে তা কিন্তু না। এখানে কিন্তু একটি ছোট্ট সমস্যা থেকে যায়, সেটা হচ্ছে ফ্যাসিজম তৈরি হয়ে যেতে পারে কিন্তু যে কোনো অবস্থান থেকেই। ফলে আমাদের এই জায়গাগুলোকে খুব সতর্কভাবে ডিল করা দরকার। এবং আমি মনে করি যে রাষ্ট্রের মধ্যে, মানুষে মানুষে, ধনী এবং গরিবের মধ্যে, ধরেন আমাদের দেশে হয়তো এটা এতটা প্রকট না, কিন্তু আমেরিকার মতো সোসাইটিতে দিনকে দিন সেখানে কিন্তু শ্রেণী বৈষম্য বাড়ছে, ধনী অনেক বেশি ধনী এবং গরিবদের মধ্যে কিন্তু অনেক ধরনের হতাশা তৈরি হচ্ছে। আপনি যদি বুলগেরিয়া, রোমানিয়া, গ্রিসের কথা বলেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি নিও নাজিস, হোয়াইট ডন, এদেরই হচ্ছে, তারা বলতে চাচ্ছে ইউরোপকে তারা ব্ল্যাক এবং এশিয়ান মুক্ত করবে, তাদের অন্য ধরনের আন্দোলন হচ্ছে। ফলে দেখা যাচ্ছে যে এই জায়গাগুলোকে সহনশীলতার রাজনৈতিক চর্চা, সহনশীলতার শিক্ষাগত চর্চা এবং আপনার দর্শনগত ভাবে আমার কাছে মনে হচ্ছে যে আজকে পুঁজিবাদের যে অসম বিকাশটি হচ্ছে সেই বিকাশের মধ্য থেকে সব মানুষকে অ্যাড্রেস করা যাচ্ছে না, এখানে মানবিকতার চর্চাটিকে নিয়ে আসতে হবে।
ধন্যবাদ। হ্যাঁ, খুব সংক্ষেপে ডক্টর সাইদ ইফতিকার আহমেদ।
রাজনৈতিক সন্ত্রাসবাদ যেটি, সেটি আমরা দেখি শুধু যে মাত্র গণতান্ত্রিক সমাজ বা অগণতান্ত্রিক সমাজ বা যে সমস্ত সমাজ গণতন্ত্রের পথে বিকাশশীল, সমস্ত সমাজই কম বেশি আমরা রাজনৈতিক সন্ত্রাসবাদকে দেখছি। এবং একটি সমাজ, হ্যালো শুনতে পাচ্ছেন?
জি, পরিষ্কার শুনতে পাচ্ছি।
এবং একটি সমাজ যেটি আপনার অর্থনৈতিকভাবে উন্নত, অনুন্নত বা একটা মধ্যম ডেভেলপ কান্ট্রি, সমস্ত সমাজ বা সমস্ত রাষ্ট্রই আজকে রাজনৈতিক সন্ত্রাসবাদে আক্রান্ত। সুতরাং এটি থেকে উত্তরণের প্রক্রিয়া দীর্ঘ এবং জটিল। তো আমি যেখানে মূল সমস্যাটি দেখি সেটি হচ্ছে যে গণতান্ত্রিক চর্চা এবং চেতনার অভাব। সুতরাং আজকে প্রশ্ন হচ্ছে যে গণতান্ত্রিক চর্চা এবং চেতনাকে কিভাবে জাগ্রত করা যায়। শুধুমাত্র রাষ্ট্রই এককভাবে চেষ্টা করলে যে পারবে তেমনটি নয়। আজকে রাষ্ট্রের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল এবং সিভিল সোসাইটিতে যে সমস্ত গ্রুপ কাজ করছে তাদেরকে দীর্ঘ যদি মেয়াদি গণতান্ত্রিক চর্চা যদি করা হয় এবং সেই গণতন্ত্রের বাণী যদি মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, সেটিকে দীর্ঘমেয়াদী প্রসেস, সেই প্রসেসটি যদি আমরা পালন করতে পারি, তাহলে ইন দ্য লং টার্ম আমরা হয়তো সন্ত্রাসবাদের যে প্রভাব সেটি কিছুটা কমিয়ে আনা সম্ভব হবে। হয়তো পুরোপুরি দূর করা যাবে না, কিন্তু আজকে যে ভয়াবহ সন্ত্রাসবাদ উন্নত বা অনুন্নত সমস্ত বিশ্বে আমরা দেখছি, সেই জায়গাটিকে থেকে কিছুটা হলেও বেরিয়ে আসা সম্ভব হবে।
হ্যাঁ, ধন্যবাদ। একটা প্রশ্ন অবশ্য থেকে যাচ্ছে, কিন্তু সেটি আমি পরবর্তী প্রশ্নকর্তার প্রশ্নের সঙ্গেই দেব। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নকর্তা নারায়ণগঞ্জ থেকে। হ্যালো।
হ্যালো, আমি ফরজানা বলছি নারায়ণগঞ্জ থেকে। আজকে সম্মানিত প্যানেলিস্টের কাছে আমার কোশ্চেনটা হচ্ছে, বিশ্বজুড়ে আজকে সহিংসতার কারণ পুঁজিবাদীদের আগ্রাসন বা ধর্মীয় মৌলবাদ বা মূল্যবোধহীন অপরাজনীতি নয় কি? ধন্যবাদ।
তিনি জানতে চাচ্ছেন যে আজকের সহিংসতার কারণ কি, পুঁজিবাদীদের আগ্রাসন নাকি ধর্মীয় মৌলবাদ নাকি মূল্যবোধহীন অপরাজনীতি। এটার সঙ্গে ডক্টর সাইদ ইফতেকার যেটা বলছিলেন গণতন্ত্রের কথা, সেটা একটু যোগ করতে চাই যে যুক্তরাষ্ট্রের মতো দেশে তো গণতান্ত্রিক চর্চা রয়েছে, একটি একটি মুক্ত সমাজ ব্যবস্থাও চলছে, তা সত্ত্বেও কিন্তু এখানে সন্ত্রাসী আক্রমণ হচ্ছে। আমরা জানি না এই আক্রমণটি বাইরের কোনো অগণতান্ত্রিক সমাজ ব্যবস্থা থেকে কেউ করেছেন কিনা, যেমন আমরা জানি এর আগে আল কায়দা আক্রমণ করেছিলেন, অন্যান্য মুসলিম সন্ত্রাসী গোষ্ঠী করেছিলেন, কিন্তু এইবার এটা স্পষ্ট নয়। অনেকে বলে যে হোমগ্রোন টেররিস্ট হতে পারে। তো সেই প্রসঙ্গ ধরেই সাইদ ইফতেকার, আমি আপনার কাছে জানতে চাইছি যে কি কারণ থাকতে পারে, মানে কতগুলো কারণ ডক্টর মান্নান বলেছেন, অধ্যাপক মান্নান বলেছেন, কিন্তু এর সঙ্গে এইগুলো কি যুক্ত হতে পারে?
আমি আমার আলোচনাতেই প্রথমে বলেছিলাম যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র আপনার বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যক্রম দ্বারা আক্রান্ত হতে পারে। গণতন্ত্র রাষ্ট্র হলে যে সন্ত্রাসবাদ মুক্ত হবে সেটি কিন্তু মনে করবার কোনো কারণ নেই। আর একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেটি হয় সেটি বাইরের দ্বারা সন্ত্রাসবাদ, বাইরের সন্ত্রাসী কার্যক্রম দ্বারা আক্রান্ত হতে পারে, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন সময় হয়েছে। এবং ভিতরও কিছু গোষ্ঠী থাকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যারা গণতান্ত্রিক যে মূল্যবোধ সে মূল্যবোধের সাথে তারা একমত পোষণ করে না, এবং সেই এবং তাদের যে দাবি দেওয়া সেটি গণতান্ত্রিক প্রক্রিয়ার সুযোগ থাকা সত্ত্বেও সেটি তারা পালন করতে চায় না বা সেটি তারা বাস্তবায়ন করতে চায় না। তারা গণতান্ত্রিক রাষ্ট্রেও মনে করে তারা গায়ের জোরে বা সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে তাদের যে বক্তব্য সেটিকে তুলে ধরতে চায়, যেটি আমরা ইউরোপেও দেখেছি বিভিন্ন সময়। শুধু যে এটি যে সাম্প্রতিক ফেনোমেনন তা কিন্তু নয়, একসময় ইউরোপে আমরা দেখেছি বিভিন্ন বাম সন্ত্রাসী গোষ্ঠীর ডেভেলপমেন্ট আমরা দেখেছি কোল্ড ওয়ারের সময়। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটি গোষ্ঠী সেটা যত ক্ষুদ্রই হোক, কারণ সন্ত্রাসবাদী কার্যক্রম কিন্তু কোনো বড় গোষ্ঠীর দ্বারা হয় না, একটি ক্ষুদ্র গোষ্ঠী সেই কার্যক্রমগুলি করে থাকে, এবং সেই গোষ্ঠী যখন গণতন্ত্রকে নেগেট করে বা গণতন্ত্রকে তারা অস্বীকার করে এবং গণতন্ত্র একটি ভালো ব্যবস্থা সেটি মানতে চায় না, তখনই তারা সাধারণত এ ধরনের সন্ত্রাসবাদী কার্যক্রমের প্রতি উৎসাহিত হয়ে ওঠে।
ধন্যবাদ। আমরা শ্রোতাদের জানিয়ে রাখি যে আপনারা শুনছেন আমাদের কলিং শো হ্যালো ওয়াশিংটন, আজকের বিষয় বস্টন বিস্ফোরণ ও সহিংসতা দেশে দেশে। পরবর্তী প্রশ্ন করেছেন এই যুক্তরাষ্ট্রেরই ম্যারিল্যান্ড অঙ্গরাজ্য থেকে কাইয়ুম খান। হ্যালো।
হ্যাঁ, আমার নাম কাইয়ুম খান, আমি কলাম্বিয়া ম্যারিল্যান্ড থেকে বলছি। আমার সম্মানিত প্যানেলের কাছে দুটো প্রশ্ন আছে। আমরা গত সোমবারে দেখলাম বস্টন মারাথনে দুঃখজনক ঘটনা হলো, যেটার কারণে তিনজনের বেশিও মারা গেলেন। আর এই ধরনের ঘটনা আমরা বাংলাদেশেও বেশ কয়েক বছর আগে দেখেছি সায়ানটের পহেলা বৈশাখ অনুষ্ঠানে। আমার প্রশ্ন হলো, এই অনুষ্ঠানগুলো তো, এই প্রোগ্রামগুলো তো সার্বজনীন, তারপরেও কেন আমরা এগুলোতে এক ধরনের সন্ত্রাসী তৎপরতা দেখে থাকি, যা কিনা এক ধরনের কাপুরুষতা নামান? আর আমার দ্বিতীয় প্রশ্নটি হলো, এখানকার বিশেষ করে রাজনৈতিক দলগুলো এই ধরনের ঘটনার পরে কখনোই তদন্তের পূর্বে কারো দিকেই দোষারোপ করেন না, কোনো কোনো একটা গ্রুপকে দোষারোপ করেন না। কিন্তু আমাদের দেশের রাজনীতিতে দেখা যায় যে ধরনের ঘটনার সাথে সাথে একজন আরেকজনের দিকে অঙ্গুলি নির্দেশ করেন, যেটা কিনা সুষ্ঠু তদন্তে ব্যাঘাত ঘটে। এ ব্যাপারে এই রাজনীতি থেকে আমরা কবে বেরোতে পারবো বলে মনে হয়?
কাইয়ুম খানের এই প্রশ্নের পাশাপাশি আরো একজন ঢাকায় রয়েছেন, আদিবা, তার প্রশ্ন নিয়ে নি। হ্যালো,
হ্যালো, আমি আদিবা বলছি ঢাকা থেকে। আমার প্রশ্নটি হচ্ছে যে আমরা বছরের হামলাটি যেটি দেখতে পাচ্ছি, এটি কিন্তু নতুন কোন ঘটনা নয়। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় একই টাইপের আক্রমণ হচ্ছে, বাংলাদেশে হচ্ছে, ইউকেতে হয়েছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। এই সহিংসতাটি দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময় আমাদের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপর আক্রমণটি হচ্ছে। যেমন এর আগে বাংলাদেশে পয়লা বৈশাখের সময় হয়েছে, এখানে একটি ম্যারাথনে হচ্ছে। এর ফলে কি আমরা ধরে নিব যে এই সন্ত্রাসীদের মূল লক্ষ্যটি হচ্ছে সাংস্কৃতিক কালচারাল অ্যাক্টিভিজম, যেটা কালচারাল অ্যাক্টিভিজমের বিরুদ্ধে কি তাদের এই আগ্রাসন? কি এইভাবে কি মানুষজনকে বেশি দুর্বল করে ফেলা হচ্ছে তাদের সংস্কৃতির আঘাত ফেলে? এটি জানতে চাচ্ছি।
ডক্টর কাবেরী গাইন, কাইয়ুম খানের প্রথম প্রশ্ন এবং আদিবার প্রশ্ন প্রায় কাছাকাছি, যে সাংস্কৃতিক ব্যাপারগুলো আক্রান্ত হচ্ছে, বাংলাদেশেও আক্রান্ত হয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, শুধু পয়লা বৈশাখের বোমা বিস্ফোরণ নয়, অন্যান্যভাবে হয়েছে। আর এখানেও এই ম্যারাথন দৌড়ের সময় এটা হলো। তো ডক্টর কাবেরী গাইন, আপনি কি মনে করেন?
ধন্যবাদ এই প্রশ্নের জন্য, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওনারা যেটা বলছেন যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে যে হামলা হচ্ছে, কারণ সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে হচ্ছে সাধারণ মানুষ আসেন, নিরীহ মানুষ আসেন। এখন যে জঙ্গি গোষ্ঠী, তাদের থাকে হচ্ছে সরকার, যে যে সময়কার সরকার তাদের বিরুদ্ধে আসলে তাদেরকে, তাদের জঙ্গিবাদকে পরিচালনা করতে চান। যেমন আমরা যদি এমনকি ম্যারাথনের যে ঘটনাটি বোস্টনে, সেখানে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে দেখবো ওটা হচ্ছে প্যাট্রিয়ট ডে ছিল, ট্যাক্স এন্ড ডে ছিল, এবং গানের ব্যাপারে, গান লবিং এর একটা প্রস্তাব চলছিল গান ব্যান করার ব্যাপারে। কাজে এইরকম একটি জায়গা যাদেরকে আক্রান্ত করতে পারে যে ইন্টারেস্ট গোষ্ঠী বা বাংলাদেশের ক্ষেত্রেও, তারা কিন্তু চেষ্টা করে এই নিরীহ মানুষকে ক্ষয়ক্ষতি দিয়ে তাদের শক্তিমত্তাকে জানান দিতে। এরা যে শুধুমাত্র সাংস্কৃতিক ব্যক্তিত্বদেরকেই আঘাত করে তা না, এর বড় ধরনের একটা জমায়েত পায়, যে জমায়েতের মাধ্যমে বিস্ফোরণ করে তাদের এই ক্ষয়ক্ষতিটাকে দিয়ে সরকারকে জানান দিতে চায়, বা প্রতিষ্ঠিত পাওয়ারকে তারা জানান দিতে চায় যে উই আর নট উইথ ইউ, উই আর ডিসক্রেডিটিং ইউ। আমার কাছে এটা মনে হয়। তবে সাংস্কৃতিক অনুষ্ঠানে যেহেতু ছেলে মেয়ে পরিবার সবাই আসেন, কাজে যেহেতু, এবং তাদের রাজনীতিটা, তাদের মোটিভ যেহেতু হিংসার, তাদের নিরীহ মানুষদের উপরে নিক্ষেপ করেই তারা মানে এক ধরনের তৃপ্তি পায়, এবং এই তৃপ্তিটাকে আসলে তারা সরকারকে জানিয়ে দিতে চায় যে তোমরা যদি আমাদের কথা না শোনো বা আমাদের দিকে না তাকাও, তাহলে আমরা এই পরিমাণ ক্ষয়ক্ষতি করতে পারি। এবং সবচেয়ে জঘন্যতম ক্ষয়ক্ষতি হচ্ছে, আমার কাছে মনে হয়, সেটি হচ্ছে নিরাপরাধ মানুষের উপরে যখন হয়, এবং সেই কাজটি তারা করে থাকে।
আমরা এবারও লক্ষ্য করেছি যে একটি শিশু পর্যন্ত নিহত হয়েছে এই ঘটনায়,
এবং এই ঘটনাটি কিন্তু আয়ারল্যান্ডেও আমরা দেখেছি, বিভিন্ন চ্যারিটি শো গুলোতে কিন্তু এই জাতীয় বোমের
সর্বোচ্চ ক্ষতি সাধন করার লক্ষ্যে। এখন কাইয়ুম খানের আরেকটা প্রশ্ন ছিল, পরস্পরকে দায়ী করার রাজনীতি থেকে কবে বেরোবে বাংলাদেশ?
আমি আজকে মনে করছিলাম, যেখানে বারাক ওবামাকে দেখলাম বা প্রশাসনের সর্বস্তরে দেখলাম যে তারা বারবার বলছেন যে আমরা এখনো জানি না, আমরা এখনো জানি না। এবং বারাক ওবামার বক্তৃতাটি আমার ভীষণ পছন্দ হয়েছে, কারণে তিনি এমনকি টেরোরিস্ট শব্দটি পর্যন্ত ব্যবহার করেননি, তিনি বলছেন আননেসেসারি লস। কাজে এখান থেকে আমাদের আসলে শিখবার আছে, যারা আমরা কথায় কথায় গণতান্ত্রিক দেশ হিসাবে পাশ্চাত্যের দেশগুলোকে উদাহরণ দিই, আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা যদি এই সমস্ত জায়গা থেকে ন্যূনতম শিখতে পারতাম, তাহলে বোধহয় আমাদের গণতান্ত্রিক চর্চাটি আমাদের মতো দেশে এতটা খারাপ অবস্থা হতো না। এবং মার্কিন প্রেসিডেন্ট আরেকটি কথা বলেছেন, আজকে আমরা কেউ কোনো দলের না, আজকে আমরা সবাই আমেরিকান, এবং আমাদের সকলের প্রার্থনা ওই মানুষগুলোর জন্য। আমরা রামুতে যে ঘটনা দেখেছি, বাংলাদেশে যে ঘটনা দেখেছি, ফটিকছড়িতে যে ঘটনা দেখেছি, আমার দুঃখ লাগে যে আমাদের রাজনৈতিক নেতারা সেখান থেকে শিখছেন না।
হ্যাঁ, এই একই প্রশ্ন নিয়ে আমি অধ্যাপক আব্দুল মান্নানের কাছে যাচ্ছি যে পরস্পরকে দায়ী করার রাজনীতি থেকে কবে বেরোবে দেশ?
আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এটি বাংলাদেশে বা উপমহাদেশে পরস্পরকে রাজনীতি দায়ী করার কোন একটি ঘটনা ঘটলে এটা নতুন কিছু না, এটা বহুদিন ধরে চলে আসছে। কিন্তু এখানে একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, কালকে বস্টনে যে দুঃখজনক ঘটনাটা ঘটলো, বস্টন আমার অত্যন্ত পরিচিত একটি শহর, আমি খুবই এটা মর্মাহত হয়েছে এই ধরনের একটি আনন্দঘন মুহূর্তকে এরকম বাঞ্ছনীয় করে দেওয়া এবং তিনজনকে হত্যা করা এবং অনেককে আহত করা। সুতরাং আমেরিকায় এই ধরনের ঘটনা কিন্তু প্রতিনিয়ত ঘটে না, কিন্তু কোনো কোনো দেশে আছে এগুলো নিত্যনৈমিত্তিক ঘটনা হয়েছে। যেমন শ্রীলঙ্কায় একসময় তামিলরা এটা নিত্যনৈমিত্তিক ভাবে এই ঘটনাটা ঘটাতো, তার একটি ঘটনা ঘটলে এটা অন্য কাউকে দায়ী না করে সরাসরি তামিলদেরকে দায়ী করা যেত। ভারতের কাশ্মীরে যখন এই ধরনের ঘটনা ঘটে তখন মোটামুটি এটা বোঝা যায় কারা করেছে। পাকিস্তানে যখন এই ধরনের ঘটনা ঘটে তখন অবশ্যই বলা যায় আল কায়দা করেছে বা ওই আল কায়দার মতন কোন একটি লস্কর বা এটা করেছে। বাংলাদেশে কিন্তু এটা কখনো ছিল না, বাংলাদেশে ছিল শুধুমাত্র পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে একসময় সাথী বাহিনী এই ধরনের ঘটনা ঘটাতো, কিন্তু শেখ হাসিনার আগে সরকার এই শান্তি বাহিনীর সমস্যাটা কিছুটা নিয়ন্ত্রণ করেছে এবং দক্ষিণবঙ্গে কিছুটা সর্বহারা পার্টি এই ধরনের ঘটনা ঘটতো। সুতরাং ঘটনা ঘটলেই ওই সর্বহারা পার্টির দিকে নজরটা যেত। এখন বর্তমানে বাংলাদেশে যেটি হয়েছে, জামাত শিবির বিশেষ করে ছাত্র শিবির যেটি একটি ছাত্র সংগঠন হওয়ার কথা ছিল, তা এখন আর ছাত্র সংগঠন নেই, তাদের সব কার্যকলাপ কিন্তু প্রকাশ্যে হয়। এটা কিন্তু কোনো গোপনে কোনো জায়গায় করে হঠাৎ করে কি পালিত হচ্ছে তা না, তারা প্রকাশ্যে করে এবং ফটিকছড়িতে যেটা করলো সেটা দিনের বেলায় করেছে, সেটা ভিডিওতে ধারণ করা হয়েছে, সেটা এটা বলার অপেক্ষা রাখে না এই কাজটি তারা কারা করেছে। এটা যদি এমন হতো এক জায়গায় একটা বোমা রেখে গেল এবং সেটা বিস্ফোরিত হলো যেমন ভাবে কালকে বস্টনে হয়েছে, বাংলাদেশে কিন্তু এই ধরনের ঘটনা ওই উদীচিতে ঘটেছে, ছায়ানটের অনুষ্ঠানে ঘটেছে। কিন্তু এখন যেটা হচ্ছে এখন এটা অনেক পরিষ্কার হয়ে যাচ্ছে কারা এই ঘটনাটা ঘটাচ্ছে। সুতরাং বাংলাদেশে কোন একটা এই ধরনের দুর্ঘটনা ঘটলে বা অঘটন ঘটলে বা মানুষের ক্ষতি হলে, যানমালের ক্ষতি হলে তখন মোটামুটি বোঝা যায় এই কাজগুলো কারা করছে। সুতরাং এখানে পরস্পরকে দায়ী করার বিষয়টা এখন এত আর বাংলাদেশের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি না।
আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, ম্যানচেস্টার থেকে আলমগীর হক প্রশ্ন করেছেন। হ্যালো।
হ্যালো, আমি আলমগীর হক বলছিলাম ম্যানচেস্টার থেকে। আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং সেই সাথে নববর্ষের শুভেচ্ছা জানাই আমাদের সুশিক্ষিত অবিচল ভাবে ঘুমিয়ে থাকা সুশীল সমাজকে। আমার প্রশ্ন এখানে দুটি। বোস্টন টি পার্টির বিপ্লবের একটা অংশ যারা, তারা হলো রিপাবলিকান, তাদের বিপরীত স্রোতে আজকের চোখে তারা সন্ত্রাসী। তাদের এই তারা এমনই একটা গোষ্ঠী যারা গণতন্ত্রের বৈশিষ্ট্যে থাকতে চায় না, ট্যাক্স বিরোধী, যারা ফেডারেল প্রশাসনের শাসিত হতে চায় না। বোধ করি তারাই বোস্টন ম্যারাথনে বোমাবাজি করেছে, অসংখ্য মানুষের মৃত্যু নিয়ে এসছে। গণতন্ত্র কাইমি যুক্তরাষ্ট্র হয়তো এই মন্দাকালে সন্ত্রাসী শনাক্তকরণে বহির্মুখী অন্তর্জাল তৈরিতে পারঙ্গম হবে, কিন্তু আজকে চিন্তকেরা কি টিমোথি ম্যাকভির গন্ধ খুঁজে পান কি? আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রে কি আভ্যন্তরীণ সন্ত্রাস কি শুরু হয়ে গেছে? আমার আরেকটি প্রশ্ন, বোস্টনের এই নির্মমতা যখন সংঘটিত হয়েছে তখনই আমাদের দেশের নবজাগরণের একটি নক্ষত্র ফারুক ইকবাল বিপুলকে সন্ত্রাসী জামাতিরা নির্মমভাবে হত্যা করেছে। বিপুল চট্টগ্রামী ফটিকছড়ি আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং একজন নিবিষ্ট কর্মী, যিনি শাহবাগ আন্দোলনের সহযোগী যোদ্ধা হিসেবে ফটিকছড়িতে বিশাল গণজাগরণের মিছিলে অনন্য ভূমিকা রেখেছিলেন। আজকে চিন্তকদের কাছে প্রশ্ন, আমরা কি তার হত্যাকারীকে শনাক্ত করতে পারবো? আমরা কি বিচারের জন্য আমরা তাদের কি কাঠঘড়ায় আমরা তাদের আনতে পারি? এই বিষয়ে আপনারা কি ভাবেন?
ম্যানচেস্টারে আলমগীর হকের প্রশ্নের দুটি অংশ ছিল। প্রথম অংশ ছিল যে এই অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের তিনি কিছুটা অনুমান করেছেন, একটা তিনি অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের অনুমান করেছেন, এবং আমরা জানি যে 1995 সালের 19 এপ্রিল টিমোথি ম্যাকভি ওক্লাহোমা বোমা বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিলেন, যেখানে 168 জন প্রাণ হারিয়েছিলেন, সেরকম কিছু একটা। পুরো ব্যাপারটাই আঁচ অনুমানের, আমরা ঠিক বলতে পারছি না এবং গোয়েন্দা বিভাগও বলতে পারছে না। এই সম্পর্কে ডক্টর ইফতিকার আহমেদ কিছু বলবেন?
আমি আপনার সাথে একমত যে এখন এটি আভ্যন্তরীণ না বহিস্থ এ সম্পর্কে যেহেতু কোনো আমরা ধারণা পাইনি, সুতরাং এ সম্পর্কে কোনো মতামত দেওয়া মুশকিল যে এটি কে করেছে। সুতরাং কোন রকম পূর্ব ধারণা নিয়ে আলোচনা করাটা আসলে ডিফিকাল্ট বলে আমার কাছে মনে হয় আর কি।
জি, আর আমি অধ্যাপক আব্দুল মান্নানের কাছে যাচ্ছি। চট্টগ্রামের ফটিকছড়িতে যে নির্মম হত্যাকাণ্ড ঘটলো এবং তিনি একজনের নাম উল্লেখ করেছেন যে তাকে কিভাবে হত্যা করা হলো, তো এই হত্যাকারীদের শনাক্ত করে কাঠগড়ায় দাঁড় করানো যাবে কি, এটা হলো তার জিজ্ঞাসা।
আপনাকে অনেক ধন্যবাদ আলমগীর হক ম্যানচেস্টার থেকে যে প্রশ্নটা করেছেন তার জবাবে বলি, ইতোমধ্যেই যে ভিডিও চিত্রটি মোটামুটি হাজার লক্ষ মানুষ দেখেছে, একজন একজনকে শনাক্ত করা গিয়েছে, সে হচ্ছে ছাত্র শিবিরের কর্মী, তার নাম তফিক, তার ছবি ইতোমধ্যেই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, এখানে স্থানীয় চ্যানেলগুলোতে প্রকাশিত হয়েছে এবং আরো যারা সেখানে নেতৃত্ব দিয়েছে, কারণ এই ঘটনাটা কিন্তু কোনো রাত্রে ঘটে নাই, এটা তিন দুপুরে বেলা দুটার সময় ঘটেছে। সুতরাং এটি এখানে লুকোঝুঁকির কোনো ব্যাপার ছিল না, কারো মুখে মুখোশও ছিল না, দুজনের মুখে থাকতে পারে, কিন্তু সকলে প্রকাশ্যে লাঠি দিয়ে পিটিয়ে কিরিচ দিয়ে কুপিয়ে হত্যা করেছে এবং তৌফিককে দেখা গেছে ওই ন্যাশনাল হাই স্কুলের 5 নম্বর কক্ষের ভিতরে কুপিয়ে ওই তিনজনকে কুপিয়েছে, তার মধ্যে দুজন মারা গিয়েছে ওর ভিতরে, তার মধ্যে একজন ছিল
বিপুল। অধ্যাপক মান্নান, সেই ভিডিওটা অনেকেই দেখেছেন, আমরা জানতে চাইছি, বস্তুত আমি নিজেও দেখেছি এবং অনেকেই দেখেছেন, আমরা জানতে চাইছি যে এই হত্যাকারীদের শনাক্ত তো একজনকে করা হলো, আরো অনেক হত্যাকারী ছিল আমরা জানি, এবং শুধু
অলরেডি ইতিমধ্যে 48 জনকে সম্ভবত ধরা হয়েছে, কারণ এরা আমি বললাম তো এগুলি প্রকাশ্য হয়েছে, এগুলি কোনো রাত্রের বেলা অন্ধকারে হয়নি। সুতরাং তৌফিককে কিন্তু এখনো ধরা যায় নাই, আর নুরি বলে একজন আছেন তাকে ধরা হয়েছে এবং তার সাথে আরো 47-48 জনকে ধরা হয়েছে। সুতরাং আমি মনে করি যেহেতু এটি একটি গ্রাম এবং সেখানে কিছু বহিরাগত ছিল, কিছু রোহিঙ্গা ছিল বলে আমরা জানতে পেরেছি, বাঁশখালী দিকে গিয়েছিল কিছু জানতে পেরেছি, সাতকানিয়া থেকে কিছু গিয়েছিল বলে জানতে পেরেছি, কিন্তু এই যে ভূজপুর যে এলাকাটি আমি গিয়েছি সেই জায়গাটি খুব বেশি কোনো বিশাল জনবহুল কোনো ব্যাপার না, হয়তো কয়েক হাজার মানুষ থাকে, 2-3 হাজারের বেশি হয়তো থাকে না। সুতরাং এই যাদেরকে 48 জনকে ধরেছে তাদেরকে যদি সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, আমার তো এটা মনে হয় প্রত্যেকজন যারা এই কাজের সাথে জড়িত ছিল, এখানে অনেক স্বল্পবয়সী ছেলেপেলেও ছিল এবং এই মারামারির সাথে দুর্ভাগ্যবশত কিছু নারীও জড়িত হয়ে গিয়েছিল এবং সকলকে শনাক্ত করা সম্ভব, সকলকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া সম্ভব, সেটা যদি সরকার দিতে না পারে আমি মনে করি সরকারের জন্য এটা একটা বিরাট বিরাট ব্যর্থতা।
কিন্তু এই ব্যর্থতার অভিযোগ বারবার উঠছে, আমরা জানি যে রাজশাহীতে পুলিশকে যারা পিটিয়ে হত্যা করেছে তাদের মধ্যে অনেকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি, বিভিন্ন জায়গায় হিন্দুদের উপাসনালয় তাদের মন্দির ভাঙা হয়েছে কিংবা বাড়িঘর লুটপাট করা হয়েছে, এসব লোকদের কিন্তু ধরতে বাংলাদেশ সরকার ব্যর্থ হয়েছে বলে অনেকে অভিযোগ করছেন।
হ্যাঁ, এটা আমি আপনার সাথে একমত এবং এটা কেন ব্যর্থ হয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তবে আমি একটা জিনিস মনে করি, আমাদের যে পুলিশ বাহিনী যারা মার খায়, পুলিশ বাহিনী তো মার খাওয়ার কথা না, পুলিশ বাহিনী এই সন্ত্রাসীদের সাথে হত্যা হওয়ার কথা না, 8 জন পুলিশ প্রাণ দিয়েছে এবং তার পাশাপাশি 1 জন পুলিশকে যখন রাজশাহীতে সন্ত্রাসীরা রাস্তার মধ্যে পিটিয়ে মেরে ফেলার উপক্রম করেছে, বাকি পুলিশরা কিন্তু তাদের সেই দৃশ্যটা দেখছে, একজন মহিলা এসে, সেই মহিলাকে আমি স্যালুট জানাই, সেই মহিলা এসে তাকে উদ্ধার করেছে, এখন ওই যে পুলিশগুলো নিরাপদ আশ্রয় থেকে পুরো জিনিসটা দেখছে, তাদের কি প্রশিক্ষণের অভাব আছে না তাদের কি মোটিভেশনের অভাব আছে,
যশোর থেকে প্রশ্ন করছেন শ্রাবণী সুর।
হ্যালো, আমি শ্রাবণী সুর বাংলাদেশের যশোর থেকে বলছি, সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি প্যানেলের কাছে প্রশ্ন রাখছি। ধর্মের নামে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেমন এই মুহূর্তে বাংলাদেশ সন্ত্রাসবাদের ভয়ঙ্কর থাবার নিচে অবস্থান করছে। আমরা এও জানি পাকিস্তান, আফগানিস্তান, ভারত, শ্রীলঙ্কা সহ অধিকাংশ দেশেই নৃশংস ঘটনা ঘটছে ধর্মের নামে, যার কাছে যুক্তি অচল, শক্তি যেন সমস্ত কিছুর মাপকাঠি। এই জাতীয় সন্ত্রাসী আগ্রাসন থেকে সাধারণ জনগণকে রক্ষা করার জন্য জাতিসংঘ এই মুহূর্তে কি ভূমিকা পালন করছে, এবং যারা বা যে সমস্ত মুরব্বী দেশ মানবাধিকার রক্ষার কথা বলে পৃথিবী কাঁপিয়ে তোলেন, তারা কতটুকু ভূমিকা রাখছেন বা তাদের কি দায়িত্ব রয়েছে? ধন্যবাদ প্যানেলকে।
ডক্টর সাইদ ইফতিকার আহমেদ, জাতিসংঘের কি ভূমিকা থাকতে পারে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বলুন কিংবা বিভিন্ন দেশে সন্ত্রাসের ঘটনা বলুন সেটি রুখতে, কিংবা অন্যান্য বড় বড় দেশেরই বা কি ভূমিকা থাকতে পারে? আমরা জানি যুক্তরাষ্ট্র ওয়ার এগেনস্ট টেরর একটা প্রোগ্রাম চালু করেছে এবং তার সঙ্গে বাংলাদেশও যোগ দিয়েছে অন্যান্য দেশগুলোর সঙ্গে, তা আপনি কিছু এর ব্যাপারে আলোকপাত করবেন?
জাতিসংঘের বা বাইরের অন্যান্য গৃহশক্তির সরাসরি ভূমিকা পালন করবার সুযোগ খুবই কম। আপনি অলরেডি মেনশন করেছেন যে যুক্তরাষ্ট্র ওয়ার অন টেরর যে প্রোগ্রাম, তার সঙ্গে বিভিন্ন দেশ সহযোগিতা করছে, বাংলাদেশ সহ অন্যান্য দেশ। তো জাতিসংঘ বা অন্যান্য দেশ যেটা করতে পারে সেটা আপনার মরাল সাপোর্ট বা লজিস্টিক সাপোর্ট সেটা দিতে পারে। সমস্যা যেহেতু স্থানীয় বা লোকাল, সেইখানে যে সরকারটি রয়েছে এবং সেইখানে যে সমস্ত রাজনৈতিক দল এবং সিভিল সমাজে যে সমস্ত গ্রুপ কাজ করছে তাদের উপরে কিন্তু প্রাইমারি রেসপন্সিবিলিটিটা বর্তায়। তারা যেটা করতে পারে বাইরে থেকে বিভিন্ন রকম সাপোর্ট, মরাল, পলিটিক্যাল বা অন্যান্য ধরনের সাপোর্ট তারা পেতে পারে, কিন্তু মূল কাজটা কিন্তু করতে হবে আমাদের যেখানে সমস্যা সেই জায়গাটায়। সুতরাং বাইরের দিকে তাকিয়ে থাকলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। সুতরাং এই সমস্যার সমাধানের জন্য সরকারি দল, সরকার এবং যারা বিরোধী দল সবাই মিলে একটা উপায় বের করতে হবে। সেই উপায়টা যদি তারা বের করতে ব্যর্থ হয় তাহলে সন্ত্রাসবাদের কবলে বাংলাদেশও আক্রান্ত হবে, যেটি হয়েছে অন্যান্য তৃতীয় বিশ্বের দেশগুলো, সেরকম পরিণতি বাংলাদেশকেও বরণ করতে হবে।
ধন্যবাদ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে, ম্যারিল্যান্ডের জার্মান টাউন থেকে মারুফ রহমান। হ্যালো।
হ্যালো, জার্মান টাউন ম্যারিল্যান্ড থেকে মারুফ রহমান কথা বলছি। বর্তমান বিশ্বে যে সন্ত্রাসী কার্যক্রম বা সহিংসতা চলছে তার শুরুটা বোধ হয় 70-এর দশকে। সব সন্ত্রাসীদের ধর্মটা একটাই, সেটা হলো সন্ত্রাসবাদ। সেটা উন্নত বিশ্ব, মধ্যপ্রাচ্য কিংবা বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের কোনো দেশ যেখানেই হোক না কেন, তফাৎ হলো এই যে উন্নত বিশ্ব অপেক্ষাকৃত কম জনবহুল, নিরাপত্তা কর্মীরা প্রশিক্ষণপ্রাপ্ত, সক্রিয়। অপরদিকে তৃতীয় বিশ্বের দেশগুলোর নিরাপত্তা কর্মীদের কারিগরি দক্ষতা অনেক কম, ফলে প্রাণহানি বেশি ঘটে। বস্টনে যে ঘটনায় 3 জন মারা গেলেন, ইরাক, সিরিয়া, পাকিস্তান কিংবা বাংলাদেশে একই ঘটনায় প্রাণহানি হয়তো ঘটতো অনেক বেশি। আর আমেরিকার নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থায় যদি কেউ সফলভাবে বোমা হামলা করতে পারে, সেখানে বাংলাদেশে যেখানে সহিংসতা দিন দিন বেড়েই চলেছে, সেখানে সরকারের তথা নিরাপত্তা বাহিনীর জন্য কি ধরনের সতর্কতা সতর্ক সংকেত অপেক্ষা করছে বলে মনে করেন? আর এই প্রসঙ্গে প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের একটা উদ্ধৃতি মনে পড়ছে, সেটা হলো উনি বলেছিলেন যে আপনি যদি সম্পূর্ণ রকম নিরাপত্তা চান তাহলে আপনাকে কারাগারে যেতে হবে। ওখানে খাবার দাবার, কাপড় চোপড়, চিকিৎসা, নিরাপত্তা সবই আছে, শুধু একটা জিনিস নেই, সেটা হলো স্বাধীনতা। আজকের দিনে মুক্ত বিশ্ব নিরাপদ জীবন পাওয়াটা তো এক অসম্ভব ব্যাপার। ধন্যবাদ।
ধন্যবাদ ডক্টর কাবেরী গায়েন। একটা প্রশ্ন হচ্ছে যে আমেরিকায়ও অনেক সময় এই নিরাপত্তাহীনতার সম্মুখীন হয়, যেমন হয়েছে বোস্টনে, সেখানে বাংলাদেশ সরকারই বা কি করতে পারে, সেই প্রশ্ন। আর একটি হচ্ছে উনি প্রেসিডেন্ট আইজেনহাওয়ার থেকে কোট করে বলেছেন যে আসলে মুক্তির বিনিময়ে অনেকগুলো ঝুঁকি আসবে, নিরাপদ থাকতে হলে হয়তো মানুষকে কারাগারেই থাকতে হবে। তো
স্বাধীনতা মানে আমি স্বাধীনভাবে চলাচল করব, রাষ্ট্র আমাকে সেই নিরাপত্তা দেবে। এখন আমেরিকাতে এই ঘটনাটি ঘটেছে বলে আমার দেশে নিরাপত্তা দেওয়া সম্ভব না, আমি ঠিক এই জাতীয় যৌক্তিক জায়গায় আমি যেতে চাই না। আমি বিশ্বাস করি যে সমস্ত ধরনের সুযোগ সুবিধা দেবার পরেও যে কোনো সোসাইটিতে একটা সাবস্টেনশিয়াল নাম্বার থাকতে পারেন যারা এক ধরনের ডিসফাংশনাল লাইফ অভ্যস্ত হতে পারেন। যেমন আমার কাছে বোস্টনের আমি জানি না কি ঘটনা ঘটেছে, এমনও হতে পারে যে হয়তো অ্যান্টি গান ই চলছে, একটা মুভ চলছে, তো হয়তো সেটার জন্য কেউ বিক্ষুব্ধ হতে পারেন এবং তাদের পিছনে অনেক ইনভেস্টমেন্ট থাকে আমরা জানি, এরকম হতে পারে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে। কিন্তু আমি কোনো ধরনের কোনো কিছু চাইবো না যে আমার মুক্তি এবং স্বাধীনতার বিপক্ষে। এবং আমি মনে করি কোনো একটি রাষ্ট্র যদি সত্যিকার অর্থে গণতান্ত্রিক হয় তাহলে আমার মনে হয় যে রাষ্ট্র যে কোনো জনগোষ্ঠীর যে কোনো মানুষকে, তার যদি একজনও থাকে সেই মানুষকে, সেই গোত্রকে, সেই গোষ্ঠীকে নিরাপত্তা দেবে। এখন আমার বাংলাদেশের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখে এসেছি, আমি একটু আগের প্রশ্নটার সাথে এটাকে একত্রিত করতে চাই, যেটি করা সম্ভব কিনা। আমার কাছে মনে হয় এই প্রশ্নের দুটি উত্তর আছে। একটি হচ্ছে কৌশলগত, যেটি অধ্যাপক মান্নান বলেছেন, এত এত জনকে ভিডিওতে দেখা গেছে, তাদেরকে পানিশমেন্ট দেওয়া সম্ভব, এটা হচ্ছে সম্ভাব্যতার প্রশ্ন। দ্বিতীয়টি হচ্ছে রাজনৈতিক বিবেচনা, আমার রাজনীতি আসলে কি করতে চায়। আমরা বারে বারে দেখেছি যে সেই প্রশ্নটি আমাদের সামনে চলে আসে এবং দেখা যাচ্ছে যে অনেক একদম স্পষ্টভাবে দেখা যাবার পরেও আমরা সেই তাদেরকে ধরতে পারছি না। এবং এই প্রশ্নের যে আরেকটি কথা উঠেছে, সেটি হচ্ছে ইউএন, অবশ্যই ইউএন এর শান্তি কমিশন কিছু নেগোসিয়েশনে ভূমিকা রাখতে পারেন। এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি বাংলাদেশে যখন হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাঙা শুরু হলো, তখন কিন্তু ইউএন জেনারেল সেক্রেটারি এই বিষয়ে সতর্ক করেছেন বাংলাদেশকে। কিন্তু সেই সাথে আবার সতর্ক হতে হবে যেন বড় রাষ্ট্রগুলো ওয়ার এগেন্স টেররের কথা বলে আবার নতুন ধরনের কোনো বিপত্তি আমাদের দেশগুলোতে না বাঁধান।
ধন্যবাদ। আমরা আমাদের আজকে একটু তাড়াতাড়ি ছাড়তে হবে, আমাদের বেশ কিছু অতিরিক্ত সংবাদ আছে। তো আমরা এখন প্রশ্নে চলে যাচ্ছি, সুইডেন থেকে তসলিমা মুন। হ্যালো।
হ্যালো, আমি শেখ তসলিমা মুন সুইডেন থেকে বলছি। বর্তমান যে ঘটনার ভেতর আমরা বাস করছি এবং যে ঘটনা বোস্টনে, সেটা আমরা খুবই উদ্বিগ্ন এবং নিরাপত্তাহীনতার ভেতরে আমরা বাস করছি। এবং আজকে আমার প্যানেলিস্টদের কাছে এটাই একটাই প্রশ্ন যে আমেরিকার মতন বৃহৎ শক্তি যখন সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমনে অসমর্থ হয় এবং অক্ষম হয়, সেটা আমাদের দেশে, আমাদের মতন ক্ষুদ্র এবং তৃতীয় বিশ্বের দেশে যেভাবে প্রভাব ফেলে, তারই কিছু নমুনা কিন্তু আমরা দেখতে পেয়েছি, পাচ্ছি গত দু মাসে, যেখানে জামাতের উত্থান, শিবিরের উত্থান আমাদের মতন দেশ কত সহজ হয়ে পড়েছে। এবং এই সন্ত্রাসের ধারাবাহিকতাই আমি মনে করি আজ আমরা দেখছি ফটিকছড়িতে আমাদের দেশে যে নৃশংস লোমহর্ষক সন্ত্রাস এবং জঙ্গিবাদের নমুনা আমরা দেখছি, সারা বাংলাদেশে ছড়িয়ে যাওয়া যে সন্ত্রাস এবং জঙ্গিবাদ আমরা দেখছি, সেটা অত্যন্ত নিরাপত্তাহীনতা এবং উদ্বেগের কারণ বলে আমি মনে করি। এ মত অবস্থায় আমরা আসলে কোথায় চলেছি এবং কিভাবে আমরা মুক্ত হতে পারি এই অবস্থা থেকে?
এই কিভাবে মুক্ত হওয়ার প্রশ্ন নিয়েই আরো দু একটা প্রশ্ন আছে, ওগুলো আমরা নিয়ে নিচ্ছি। চট্টগ্রাম থেকে সালাউদ্দিন মোহাম্মদ রেজা।
চট্টগ্রাম থেকে সালাউদ্দিন মোহাম্মদ রেজা বলছি। বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী এক বিভীষিকাময় সহিংস অবস্থা বিরাজ করছে। বিশেষ করে আমেরিকার বোস্টনে নৃশংস বোমা হামলার ঘটনায় প্রাণহানির খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। গত প্রায় দু মাস ধরে বাংলাদেশে যে সহিংস অবস্থা বিরাজ করছে, তাতে পুলিশ সহ 200-এর প্রাণহানি হয়েছে। দেশে এক অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। নববর্ষের প্রথম সপ্তাহে দেশে এবং বিদেশে শান্তিপ্রিয় বৃহৎ জনগোষ্ঠীর একটি প্রশ্ন, বছরের আগামী দিনগুলো কিভাবে প্রাণহানি এবং রক্তক্ষয়ী অবস্থা থেকে দেশ মুক্ত হবে, এটাই আমার এবং আমাদের প্রশ্ন।
এই জিজ্ঞাসার সঙ্গে আরো জিজ্ঞাসা আছে, সেগুলো নিয়ে নি। যশোর থেকে তৌহিদ।
হ্যালো, আমি তৌহিদ যশোর থেকে বলছি। আমরা আজকে বোস্টনে যে হামলার খবর দেখছি, ইদানিংকালে দেখছি যে এর হামলার সংখ্যা দেশের বিভিন্ন জায়গাতেই বেড়ে যাচ্ছে। আফগানিস্তান, পাকিস্তান, ইভেন আমরা যে দেশের নাগরিক বাংলাদেশ, সেখানেও সভ্যর সাথে যুক্তিবাদ, যুক্তি নির্ভরতা, বিজ্ঞান নির্ভরতা বাড়বে, এটাই তো স্বাভাবিক। কিন্তু সভ্যতার সাথে সাথে দেখছি যে বর্বরতাও বাড়ছে। সারা দেশে যুক্তিবাদকে বাদ দিয়ে পেশি শক্তির জোর যেন মাথা চাড়া দিয়ে উঠছে। আমাদের দেশের প্রেক্ষাপটেই যদি বলি, মসজিদের মাইকে মিথ্যা প্ররোচনা দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন গ্রামের পর গ্রাম, হামলা করা প্রশাসনের উপরে, বিভিন্ন দেশে এই জাতীয় হামলা চলছে। এই যে সভ্যতার সাথে সাথে আমরা যে বর্বরতার বাইরে বের হয়ে আসতে চাই, কিন্তু আবার কি এই সহিংসতা আমাদেরকে সেই পিছনের দিকে নিয়ে যাবে? এর থেকে আমরা উত্তরণ পেতে পারি কিভাবে? বিশ্ব শান্তি সত্যিকার অর্থে বিশ্ব একটা মানে শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠা হবে কিভাবে? ধন্যবাদ।
আরো একটি প্রশ্ন নিয়ে নি, পঞ্চগড় থেকে অখিল রায়। হ্যালো।
হ্যালো, আমি অখিল রায়, পঞ্চগড় জেলা। আমার প্যানেলের কাছে আজকে প্রশ্ন যে বোস্টনে যে বোমা হামলাটি হলো, এভাবে বিশ্বের বিভিন্ন জায়গায় এভাবে একটা সন্ত্রাসমূলক কার্যক্রম চলতেছে, এভাবে যদি বিশ্বে এরকম ঘটে তাহলে অত্যন্ত একটা দুঃখজনক এবং লজ্জাস্কর ব্যাপার। আমার প্যানেলের কাছে প্রশ্ন যে সেটা কিভাবে নির্মূল করা যায়, এটা আমার প্যানেলের কাছে।
এই যে প্রশ্নগুলো তারা করলেন, এখানে ইংরেজিতে যাকে বলা হয় মিলিয়ন ডলার কোশ্চেন, এই প্রশ্নের জবাবের জন্য এটি এই আমরা কিন্তু একেবারে প্রান্তিক পর্যায়ে চলে এসেছি। আমি প্রথমে অধ্যাপক আব্দুল মান্নানের কাছে যাচ্ছি, কিভাবে মুক্ত হতে পারে দেশ এবং বিশ্ব? জি,
এই সম্পর্কে আমি সদ্য বিদায়ী সেক্রেটারি অফ স্টেট আমেরিকা হিলারি ক্লিনটন বলেছিলেন যে আল-কায়েদাকে আমরা সেই আফগানিস্তান রাশিয়া তাদেরকে সহায়তা করা আমাদের জন্য ভুল হয়েছিল। সম্প্রতি টনি ব্লেয়ার বলেছে ইরাক ইনভেশন ওয়াজ মিস্টেক, এটা আমাদের জন্য ভুল হয়েছে। সুতরাং এই পুঁজিবাদী বিশ্ব যারা আছে তারা এই ধরনের ভুল করলে কিন্তু তার খেসারত সারা বিশ্বকে দিতে হয়, এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। এখন সন্ত্রাস কোনো একটি দেশের এককভাবে কোন জিনিস নয়, এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আমি বলি যে সন্ত্রাসবাদ টেরোরিজম জিনিসটা মিলিটেন্সি জিনিসটা এখন এটা ফ্র্যাঞ্চাইজ হয়ে গেছে, বিকেন্দ্রিক হয়ে গেছে।
জি,
এটাকে নিয়ন্ত্রণ করতে গেলে আমাদেরকে এই বড় বড় শক্তিগুলোর আরো প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করতে হবে। এবং কাবেরী গায়েন যেটি বলেছেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় একটি আমূল পরিবর্তন করতে হবে। এটা রাতারাতি যে চলে যাবে সেই সেটাতে আমি বিশ্বাস করি না। এবং আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে আরো যুগোপযোগী করে ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে তৈরি করতে হবে।
নিশ্চয়ই, কাবেরী গায়েন,
আমার কাছে মনে হচ্ছে বিশ্বব্যাপী যে সংঘর্ষ স্থানিক চরিত্র সত্ত্বেও কিছু আন্তর্জাতিক চরিত্র রয়েছে, এবং সেই আন্তর্জাতিক চরিত্রটার দিকে যদি আমরা একটু নির্মম ভাবে তাকাই তাহলে দেখবো যে আন্তর্জাতিক পুঁজির রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এবং শক্তির যে উচ্চাকাঙ্ক্ষা তার বলিটা আসলে ছড়িয়ে পড়ছে। একটা সময় আমরা দেখেছি যখন কোল্ড ওয়ার চলেছে তখন এই মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলোকে নিয়ন্ত্রণ করা হয়েছে তাদেরকে সাহায্য সহযোগিতা দেওয়া হয়েছে আপনার তথাকথিত কমিউনিস্ট রাষ্ট্রের বিপরীতে, সেই রাষ্ট্রগুলি কিন্তু আজকে দেখা যাচ্ছে যে তাদের যে সন্ত্রাসীদেরকে লালন পালন করা হয়েছে তারাই আজকে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের এগেনস্টেই দাঁড়িয়ে যাচ্ছে। কাজে আজকে কাজ শেষ হয়ে যাওয়ার পর তাদেরকে ফেলে দেওয়ার যে নীতি, এই ফেলে দেওয়ার নীতিটা কিন্তু ক্ষুব্ধতা তৈরি করেছে আমার কাছে মনে হয়। কাজে আমার কাছে হচ্ছে যে পাওয়ারফুল যে দেশগুলো তাদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার বলি তৃতীয় বিশ্বকে করা যাবে না। দ্বিতীয়ত কথা হচ্ছে, আমি জানি আজকের যে সময় সেই সময় শান্তির ললিত বাণী ব্যর্থ পরিহাস মনে হবে, কিন্তু তারপরেও শান্তির বাইরে আর কিছু, শান্তির কামনা
ধন্যবাদ,
এবং সেই জন্য শান্তিপূর্ণ সহাবস্থান তৈরির ব্যাপারে সমস্ত মতাদর্শকে একত্রিত হবে। এবং একটি কথা আমি শুধু বলতে চাই, সেটা হচ্ছে যেমন আমি বাংলাদেশের কথা বলি
খুব সংক্ষেপে, কারণ আমি
দেশের মূল জায়গাটি, আমি যদি আমার যুদ্ধাপরাধের বিচার করতে না পারি তাহলে আমার আসলে আমার রাষ্ট্রের কোন ধরনের কোন অপরাধেরই বিচার চাইবার কোন যোগ্যতা থাকে না। ফলে মূল যে আদি পাপ সেই পাপ যদি আমরা বিনাশ করতে না পারি এবং তারপরে যদি আমরা ন্যাশনাল স্টেট হিসেবে এগিয়ে যাই আমার মনে হয় আমাদের একটা ডিকনসলিউশন সম্ভব হবে।
ডক্টর সাইদ ইফতিকার আহমেদ, 30 সেকেন্ডে।
মূল কথা হচ্ছে দেখুন যে সন্ত্রাসবাদ হচ্ছে সব জায়গায়, কিন্তু গণতান্ত্রিক এবং অগণতান্ত্রিক দেশে। সুতরাং আমরা যদি দেখি যে সমস্ত দেশ কম্পারেটিভলি লেস ডেমোক্রেটিক, সে সমস্ত দেশ কিন্তু সন্ত্রাসবাদে বেশি আক্রান্ত তুলনামূলকভাবে গণতান্ত্রিক দেশগুলির তুলনায়। সুতরাং গণতান্ত্রিক চিন্তা চেতনা বা চর্চার বিকাশ সন্ত্রাসবাদকে তুলনামূলকভাবে কমিয়ে আনবে বলে আমি মনে করি।
আচ্ছা, অনেক ধন্যবাদ অধ্যাপক আব্দুল মান্নান, ডক্টর কাবেরী গায়েন এবং ডক্টর সাইদ ইফতিকার আহমেদ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে হ্যালো ওয়াশিংটনে আজকের সংকলন শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।